ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, ওয়াশিংটনে সোমবার বেলা ১১টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে বলেছেন, লতিফ সিদ্দিকী এখনো একজন সংসদ সদস্য, সংসদ চলা অবস্থায় তাকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি নিতে হয়। বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের জন্য স্পিকারের অনুমতির প্রয়োজন নেই।
গৌতম গুপ্তের প্রতিবেদন আছে।
পারস্পরিক সম্পর্কে শৈত্য কাটিয়ে হয়তো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফ।
সার্ক নিয়ে প্রফেসর ইমতিয়াজ আহমেদের মন্তব্য আছে।
এই বিশ্বায়নের যুগে প্রতিটি দেশেরই বলতে গেলে অঞ্চলের বাইরের সাথে সম্পর্ক, সেটা বাংলাদেশের যেমন আছে, ভারতের সাথে চীনের যদি আমি দেখি সেখানে $60 বিলিয়ন পার হয়ে গেছে। প্রতিটি দেশেরই সাথে বিশ্বায়নের সাথে সম্পর্ক।
তবে প্রথমেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সতরূপা বড়ুয়া। ইরান এবং পশ্চিমা কূটনীতিকবৃন্দ বলছেন, ইরান এবং ছয় বিশ্বশক্তির মধ্যকার আলোচনার মেয়াদ জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত প্রলম্বিত করা হবে। তাঁরা ভিয়েনায় নিজেদের আরোপিত সময়সীমার শেষ দিনে একথা বলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সামগ্রিক চুক্তিতে পৌঁছানোর জন্য তাঁরা এক বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কূটনীতিকবৃন্দ বলেছেন, মার্চের ১ তারিখের ভেতর তাঁরা চুক্তির একটি রূপরেখা তৈরির জন্য কাজ করবেন। সেখানে কোন ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনও সমাধানে পৌঁছতে হবে তা বলা থাকবে। চূড়ান্ত চুক্তি প্রণীত হবে তিন মাস পরে। আশা করা হচ্ছে এবছর শেষ হওয়ার আগেই আবারও আলোচনা শুরু হবে, তবে স্থান ও তারিখ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। কূটনীতিকরা বলছেন, বেশ কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, অবশ্য এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবধান রয়ে গেছে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে, ইরান কয়টি সেন্ট্রিফিউজ ব্যবহার করতে পারবে এবং তাদের ইউরেনিয়াম উত্তোলনের মাত্রা কত হবে তা নিয়ে সমঝোতায় পৌঁছানো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল দুবছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করতে যাচ্ছেন। সোমবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি চাপের মুখে পদত্যাগ করছেন। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন। সরকারি ও বেসরকারি খাতে কাজ করার আগে তিনি সেনা সদস্য হিসেবে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৯৬ সালে তিনি সেনেটর নির্বাচিত হন। বাংলাদেশে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে সরকার গঠিত একটি ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
আদালত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে ৩৩ জনকে হত্যা ও শ্যামপুর গ্রামের ২ জনকে অপহরণ করে ১ জনকে হত্যার অভিযোগে মোবারক হোসেনকে যথাক্রমে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুর রহমান সাংবাদিকদের বললেন, অপরদিকে আসামিপক্ষের কৌশলী তাজুল ইসলাম তার মক্কেল সুবিচার পায়নি বলে দাবি করে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানান।
আমরা মনে করি যে কাউন্টে ওনাকে মৃত্যুদণ্ড আজকে দেওয়া হলো, সেটি কোনোভাবেই মৃত্যুদণ্ডের মতো অপরাধ হয়নি।
মোবারক হোসেন তার সাক্ষ্যে নিজকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি সবসময় আওয়ামী লীগ করতেন এবং এখনো করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিহিংসামূলক বলে তিনি মন্তব্য করেন। আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বুধবারের মধ্যে বহিষ্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার হরতালের হুমকি দেওয়া হয়েছে। ইসলামী দলগুলো তাঁর গ্রেফতার নিয়ে সোমবার ঢাকায় ব্যাপক বিক্ষোভ করেছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার জন্য মন্ত্রিসভা এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী রোববার রাতে ঢাকা ফিরেছেন। তাকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিভিন্ন ইসলামী দল এবং সংগঠনের নেতারা ঢাকায় ব্যাপক বিক্ষোভ করেছে। হেফাজতে ইসলাম বুধবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে, অন্যথায় বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। সংগঠনের মুখপাত্র মৌলানা মুনির আহমদ চট্টগ্রাম থেকে ভয়েস অফ আমেরিকাকে জানান,
আমাদের দাবি হচ্ছে বুধবারের মধ্যে মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহস্পতিবার আমরা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করব।
ইসলামী ঐক্যজোট সহ অন্যান্য ইসলামী দলগুলো কর্মসূচি দিয়েছে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে বলেছেন, লতিফ সিদ্দিকী এখনো একজন সংসদ সদস্য, সংসদ চলা অবস্থায় তাকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি নিতে হয়, এখানে কিছু আইনি জটিলতা আছে। তবে বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের জন্য স্পিকারের অনুমতির প্রয়োজন নেই। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
আফগান কর্মকর্তারা বলছেন, দেশের পূর্বে একটি ভলিবল টুর্নামেন্টে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত 50 জন মারা গেছে। পাকটিকা প্রদেশের ইয়াহিয়া খেল জেলার ওই ম্যাচে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত ছিল। হামলায় অন্তত 80 জন আহত হয়েছে। দেশের রাজধানী কাবুলের কয়েকটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কোনো দল তাৎক্ষণিকভাবে ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। পাকিস্তান সীমান্তে অবস্থিত পাকটিকা প্রদেশ আফগানিস্তানের সবচেয়ে অস্থিতিশীল এলাকাগুলোর একটি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেখানে তালিবান তাদের লড়াই অব্যাহত রেখেছে। ওদিকে আফগানিস্তান সংসদের নিম্নকক্ষ রোববার যুক্তরাষ্ট্র এবং নেটোর চুক্তিকে অনুমোদন দিয়েছে। এই চুক্তির আওতায় স্থানীয় বাহিনীকে সহায়তা করার জন্য এবছরের পরও আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তানে রয়ে যাবে। এর আগে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য নতুন নির্দেশিকা জারি করেছেন। এর ফলে শুধু আল কায়দা নয়, তালিবান মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের বাহিনীর কর্মপরিধির ব্যাপ্তি সম্প্রসারিত হবে। পারস্পরিক সম্পর্কের সত্য কাটিয়ে হয়তো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফ। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অষ্টাদশ সার্ক সম্মেলনের যে শীর্ষ বৈঠক হতে চলেছে, সেখানেই পৃথক আয়োজনে দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে দুদেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
বুধবার থেকে নেপালের কাঠমান্ডুতে যে সার্ক সম্মেলন শুরু হচ্ছে, সেখানে দুই প্রধানমন্ত্রী নিজেরা আলোচনায় বসতে পারেন। অন্তত এই মর্মেই ইঙ্গিত মিলেছে দুই দেশেরই বিদেশ মন্ত্রকের তরফে। ভারতীয় মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সব দেশের সঙ্গেই শান্তি আর সহযোগিতার সম্পর্ক চাইছেন। তারই লক্ষ্যে অন্যান্য প্রধানমন্ত্রীদের সঙ্গেও তিনি কথাবার্তা বলতে আগ্রহী। গত 3 মাস ধরে ভারত পাক সম্পর্কে যে শৈত্য বিরাজ করছিল, কাঠমান্ডুতে শেষ নভেম্বরের শীতেই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে উষ্ণতার সঞ্চার আশা করছে দুই দেশই। দুই দেশের বিদেশ সচিবদের বৈঠকের পর মঙ্গলবার বৈঠকে বসতে পারেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানি বিদেশমন্ত্রী সাতরাজ আজিজ। আর নরেন্দ্র মোদী 6 মাসের মধ্যেই এই দ্বিতীয়বার কাঠমান্ডুতে যাচ্ছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সার্ক সম্মেলন নিয়ে বিশেষ সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পরপরই, শোনার আমন্ত্রণ রইল। এবারে প্রসঙ্গান্তর। অসমের ডিব্রুগড়ে বোমার বিস্ফোরণে মৃত্যু হল দুজনের, আহত 28 ব্যক্তি। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
অসমের ডিব্রুগড়ে বিস্ফোরণে মৃত্যু হল দুজনের, আহত হয়েছেন 28 জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রাজগড়ের এক বাজার এলাকায় গতকাল গভীর রাতে বিস্ফোরণটি ঘটে। গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে আজ অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, এই বিস্ফোরণে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী উলফা জড়িত। তিনি জঙ্গি কার্যকলাপে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন। ওই বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোন জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। অন্যদিকে কামরূপ জেলার চন্দ্রকোনায় এক যাত্রীবাহী ট্রেনে প্রচুর বিস্ফোরক মিলেছে। এই খবর পেয়ে পদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে সরকারি সংবাদ সংস্থার খবর। পরমাশিস খসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রাশিয়ার অর্থমন্ত্রী বলছেন, পশ্চিমের নিষেধাজ্ঞা এবং জ্বালানি তেলের মূল্য হ্রাস পাওয়ার কারণে রাশিয়ার প্রতিবছর 10,000 কোটি ডলারেরও বেশি লোকসান হচ্ছে। মস্কোর একটি অর্থনীতি ফোরামে সোমবার অ্যান্টন সিলিওনভ বলেন, পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বছরে প্রায় 4,000 কোটি ডলারের লোকসান হতে পারে। ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। পূর্ব ইউক্রেনের বৈরিতায় কোন রকম সংশ্লিষ্টতার কথা রাশিয়া অস্বীকার করে এসেছে। পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতি চুক্তি উপেক্ষা করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা প্রায়শই ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ওদিকে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে 30% এবং মিস্টার সিলওয়ানভ বলছেন, এজন্য রাশিয়ার লোকসানের হার বার্ষিক 10,000 ডলারে গিয়ে ঠেকতে পারে। ওদিকে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার মুদ্রার মূল্যমান পড়ে যাওয়া প্রসঙ্গে রোববার টাস সংবাদ সংস্থাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এর বিরূপ প্রভাব রাশিয়ার অর্থনীতিতে পড়বে, তবে তা মারাত্মক কিছু নয়। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিজোরির গ্র্যান্ড জুরি নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে আবারও আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার গ্র্যান্ড জুরি মণ্ডলী নিজেদের মধ্যে আলোচনায় বসেন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হন। সোমবার তাদের আবারও আলোচনায় বসার কথা। থ্যাঙ্কসগিভিং এর ছুটির আগে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তিন মাস আগে ফার্গুসনে একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সাপেক্ষে পুলিশকর্মী ড্যারেন উইলসন 18 বছরের মাইকেল ব্রাউন কে গুলি করে হত্যা করে। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অষ্টাদশ সার্ক সম্মেলনের যে শীর্ষ বৈঠক হতে চলেছে সেখানেই পৃথক আয়োজনে ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে, এ আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্টেই এইমাত্র শুনেছেন আপনারা। চীনও ওই এশিয়া অঞ্চলে প্রচণ্ড প্রভাবশালী বড় অর্থনীতির একটি দেশ, বিধায় চীনেরও সার্কের আওতায় আসা নিয়ে গুঞ্জন শোনা যায়। এসব নিয়ে সার্কের আঞ্চলিক একটি বাণিজ্যিক অর্থনৈতিক পার্টনারশিপ গোষ্ঠী রূপে গড়ে ওঠার চিন্তা ভাবনা নিয়ে আমরা এখন কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে টেলিফোনে। সার্ক আয়োজন উপলক্ষে তিনি এখন কাঠমান্ডুতে রয়েছেন। সার্কের গোড়াপত্তনের সময় বিশেষ করে প্রথম দিকে বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য সার্কভুক্ত দেশের তুলনায় অনেকের কাছেই ভারতের আগ্রহ তেমন একটা চনমনে মনে হয়নি সার্কের ব্যাপারে, কিন্তু এখন সার্কের ব্যাপারে ভারতের অবস্থানে কিছু তারতম্য আপনি লক্ষ্য করছেন কি?
ভারত আগের থেকে অনেক বেশি সার্কের সাথে জড়িত হওয়ার এবং সার্ক কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের ব্যাপারে তাদের আগ্রহ বেড়েছে। এর বেশ কয়েকটা কারণ আছে, তবে বড় একটা কারণ আমার মনে হয় যেটা এই কাঠমান্ডুতে এসেও বোঝা যাচ্ছে সেটা হলো যে একাধিক দেশ বলতে গেলে ইদানিং কাল ধরে এক বছর দুই বছর বা তার কিছুটা আগে বলবো চীনকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে যেই দেশগুলো অবজার্ভার স্ট্যাটাস আছে সেই দেশগুলোর মধ্যে কয়েকটা দেশকে এই অবজার্ভার স্ট্যাটাসকে বাড়ানো যায় কিনা, এমনকি ফুল মেম্বারশিপ দেওয়া যায় কিনা, এবং তার মধ্যে চীনের নাম বারবার আসছে, সেই জিনিসটা আমার মনে হয় এক ধরনের প্রেশার ভারতের উপর। কারণ স্বাভাবিকভাবে যেসব দেশ সার্কের মধ্যে জড়িত তারা প্রশ্ন তুলছে যে ভারত পাকিস্তানের এই ঝগড়ার কারণে যেহেতু হচ্ছে না, এখানে যদি চীন আসে তাহলে হয়তো সার্কের একটা গতি হবে। স্বাভাবিকভাবে এই ধরনের দাবি বা ইচ্ছাটা আরো বাড়তে থাকবে, তো সেটা আমি মনে করি একটা বড় প্রেশার ফেলছে দিল্লির উপরে, তার যে আগ্রহটা আমি মনে করি সেদিক থেকে আসছে।
ভারত এখন বিশ্বের অন্যতম একটি বৃহৎ শক্তি রূপে প্রতিভাত হচ্ছে আন্তর্জাতিক দৃশ্যপটে, এবং আঞ্চলিক বাণিজ্য তথা অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে ভারতের নতুন সরকার ক্ষমতায় আসার পর যেভাবে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি আগ্রহ দেখাচ্ছে তাতে কি আফ্রিকি ইউনিয়ন বা আসিয়ান বা ইউরোপীয় ইউনিয়নের মতো একটা গোষ্ঠীর অভ্যুদয় অতিরঞ্জিত আশা বলে মনে হয় আপনার?
নরেন্দ্র মোদি যেখানেই গেছেন বা যা কিছু করছেন গত ৬ মাস যদি আমরা দেখি তার মধ্যে একটা নতুনত্ব আছে কোনো সন্দেহ নেই, এবং বারবার তিনি নতুনত্বের উপরে একটা জোর দিচ্ছেন। তো এখানেও কিন্তু অনেকেরই আশা আছে যে নরেন্দ্র মোদি সেই হিসাবে একটা নতুনত্ব রাখবেন, এবং অনেকেই আশা করছেন যে একটা ব্রেক থ্রু হয়তো তিনি করতে পারেন। সার্ক সামিটে যদি কেউ ব্রেক থ্রু করতে পারে কোনো সন্দেহ নেই নরেন্দ্র মোদী করতে পারেন। অবজার্ভার স্ট্যাটাসের ব্যাপারে ভিন্ন চিন্তা করবেন কিনা, ডিপনিং কানেক্টিভিটি যেটা বলছেন সেখানে নতুন ধরনের কানেক্টিভিটির কথা বলবেন কিনা, সেগুলো কোনো সন্দেহ নেই দেখার বিষয়। তবে একটা কথা সত্য যে এখনো যেহেতু ভারত আর পাকিস্তানের মধ্যে যেই দূরত্বটা আছে সেটা কোনো সন্দেহ নেই সার্কে যথেষ্ট ব্যাহত করছে সার্কের কাজের বিষয়টা।
আপনি এই যে ভারত পাকিস্তান সম্পর্কের কথা বললেন, আমরা জানি যে বিরোধিত ইস্যুতে অমীমাংসিত প্রশ্নে সার্কে আলোচনার কোনো অবকাশ নেই। সার্ক অঞ্চলের সহাবস্থানে সার্ক দেশগুলো পরস্পর ঘনিষ্ঠ হতে পারে, জোটভুক্ত হয়ে আরো সুসংহত হতে পারে নিজ নিজ অবস্থানে, অনেকে এটা মনে করছেন আশা করছেন, আপনার মূল্যায়ন কি?
এই বাণিজ্য ছাড়াও অনেক ধরনের কানেক্টিভিটির বিষয় রয়ে গেছে, সেটা এনার্জি কানেক্টিভিটি থেকে শুরু করে রেল, রোড, এডুকেশনাল কানেক্টিভিটি যেটা বড় আকারে প্রয়োজন, ওই একটা সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হয়েছে কিন্তু সেটার যে রিজিনাল ক্যাম্পাস এখনো হয়নি, এবার সেই দাবি আবার উঠেছে। অন্য কথায় খুব তাড়াতাড়ি কিছু করার একটা তাগিদ কিন্তু একাধিক দেশ দিচ্ছে এবং সবসময় ওই বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্কটা বা ভারতের একটা তার যে আমলাতান্ত্রিকতার যে ধীর গতি বিষয়টা সেটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবে যেহেতু তিনিও এসে তার যে আমলাতান্ত্রিকতার ব্যাপারে যথেষ্ট তিনি সচেতন এবং ভারত পাকিস্তানের ব্যাপারে যদি নতুন চিন্তা ভাবনা করেন, এমনকি ভারত চীনের ব্যাপারে যদি নতুন চিন্তা করেন, তাহলে উনি করে কিছু একটা টানতে পারেন। এখন সেটা হবে কি না সেটা দেখার বিষয়। তবে এই বিশ্বায়নের যুগে আমি মনে করি না যে একেবারে নিজের দক্ষিণ এশিয়ার মধ্যে খালি বাণিজ্য দিয়ে আন্তঃরাষ্ট্রীয় যেই কাঠামো আছে বাণিজ্যের সেটা খুব বড় আকারে আসবে, কারণ এই বিশ্বায়নের যুগে প্রতিটি দেশেরই বলতে গেলে অঞ্চলের বাইরের সাথে সম্পর্ক, সেটা বাংলাদেশের যেমন আছে, ভারতের সাথে চীনের যদি আমি দেখি সেখানেও $60 বিলিয়ন পার হয়ে গেছে, প্রতিটি দেশেরই সাথে বিশ্বায়নের সাথে সম্পর্ক। সেই জায়গায় আমি মনে করি যে নতুন ভাবে সার্কের চিন্তা করা দরকার, নতুন কি স্ট্রাকচার করা যেতে পারে, কিভাবে একসাথে মিলে কাজ করে এমনকি চীন বা জাপান এদের সাথে কিভাবে ডায়ালগে বসতে পারে, এগুলো হওয়া সম্ভব। কিন্তু সেগুলো হবে কিনা, কত তাড়াতাড়ি হবে, সেটা কিছুটা হয়তো নরেন্দ্র মোদীর উপরে পড়বে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়ে একটু রদবদল হয়েছে। এখন এই বুধবার সার্ক শীর্ষ বৈঠকের উদ্বোধনীর দিনটিতে আমরা হ্যালো ওয়াশিংটনেও সার্ক নিয়েই আলোচনা করব। পরের বুধবার পূর্ব ঘোষণার সূত্র ধরে আলোচ্য বিষয় হবে দারিদ্র বিমোচন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার তিনটি দেশে ইবোলা নিয়ন্ত্রণে ইতিবাচক লক্ষণ পরিলক্ষিত হচ্ছে, আশা করা হচ্ছে ইবোলা মহামারী রোধ সম্ভব হবে। ভয়েস অফ আমেরিকার ভিক্টর বিটির রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদেরকে নিরাপদে শেষকৃত্য সম্পন্ন করতে সহায়তায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ এবং সেনা কর্তৃপক্ষের সহায়তা ও উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কূটনীতিক সামান্থা পাওয়ার। একই সঙ্গে আন্তর্জাতিক সাহায্যকর্মী ও স্বাস্থ্যকর্মীদেরকেও ধন্যবাদ জানান তিনি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এক অনুষ্ঠানে সামান্থা পাওয়ার বললেন লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় ইবোলায় মৃতদের নিরাপদ শেষকৃত্য সম্পন্ন করার হার 90% থেকে 24 ঘণ্টায় 100% উন্নীত হতে চলেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের কর্মকর্তারা জানান 70% ইবোলা আক্রান্ত হয় ইবোলায় মৃতদেহ সৎকারের সময় সংক্রমিত হয়ে, কারণ তারা মারা গেলেও তাদের শরীরের ভাইরাস জীবন্ত থাকে।
So you can imagine what a difference that could start to make here, you know, just in a matter of days or weeks.
তিনি বলছিলেন, ফলে আপনি কল্পনা করতে পারেন দিন বা সপ্তাহের ব্যবধানে কত ফারাক হতে পারে এবং সিয়েরা লিওনে 4 বা 5 দিনের ব্যবধানে নিরাপদ শেষকৃত্য নিশ্চিত করা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিষেধক ইঞ্জেকশনের কারণে। লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং গিনি থেকে সবেমাত্র ফিরেছেন পাওয়ার। তিনি জানালেন, মানুষ ইবোলা সম্পর্কে দিন দিন সচেতন হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলেও এর বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক সচেতনতা। তিনি বললেন, আক্রান্ত হওয়ার হার কমেছে এবং বাড়ছে ভ্রাম্যমান রক্ত পরীক্ষণ, চিকিৎসা ইউনিট এবং সামাজিক সচেতনতা কর্মীর সংখ্যাও। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বললেন, ওবামা প্রশাসন বিশ্বাস করে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বাড়িয়ে এই সমস্যা মোকাবেলা করা সহজ।
We want to make sure that we don't do anything, given the long history, particularly between the United States and Liberia, and the friendship and the good that we are doing.
তিনি বলছিলেন, আমরা নিশ্চিত করতে চাই যে যুক্তরাষ্ট্র ও লাইবেরিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের উপর কোনো প্রভাব যেন না পড়ে। আমি বলবো, প্রেসিডেন্ট ওবামা টেক্সাসের প্রেসবাইটেরিয়ান হাসপাতালের ইবোলা আক্রান্ত নার্স নিনা ফামকে আলিঙ্গন করে অসাধারণ একটি কাজ করেছেন। সেই নার্স এখন ইবোলা মুক্ত। একটি বার্তা আমি পেয়েছি, তা হচ্ছে মিস্টার ওবামা যেভাবে নিনা ফামকে আলিঙ্গন করেছেন, তেমনি আমাদের উচিত পুরো বিশ্বকে আলিঙ্গন করা, এবং এখন যুক্তরাষ্ট্র তা করছে, অর্থাৎ ইবোলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। তবে অন্যান্য দেশেরও এই প্রচেষ্টা বাড়ানো দরকার। সামান্থা পাওয়ার বললেন, সবচেয়ে জরুরি হচ্ছে স্বাস্থ্যকর্মী। যুক্তরাষ্ট্রের ইবোলা চিকিৎসা কেন্দ্র নির্মিত হচ্ছে এবং এক মাসের মধ্যে সেখানে স্বাস্থ্যকর্মীরা কাজ শুরু করেছেন। আমাদের দরকার এই অতুলনীয় কর্মীদেরকে উৎসাহ যোগানো, ইবোলা আক্রান্ত অঞ্চলে গিয়ে কাজ করায় এবং দেশে ফিরে আসলে তাদেরকে প্রশংসা করা উচিত। যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যে পশ্চিম আফ্রিকা থেকে ফিরে আসা স্বাস্থ্যকর্মীদের 21 দিনের কোয়ারেন্টাইন বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক বললেন, তিনি নিজে দিনে দুবার তার শরীরের তাপমাত্রা মাপছেন এবং নিউ ইয়র্কে স্বাস্থ্য কর্তৃপক্ষকে তা জানাচ্ছেন।
ইংরেজি শেখার আসর
Words and their stories
প্রচারিত হয় প্রতি মঙ্গলবার।
ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন
www.voabangla.com।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, সংক্ষেপে DPRK কর্তৃক যুক্তরাষ্ট্রের দুজন নাগরিকের মুক্তিদানকে স্বাগত জানিয়েছে। মুক্তিপ্রাপ্ত দুজন নাগরিক কেনেথ বাই এবং ম্যাথিউ মিলারকে যথাক্রমে 2 বছর এবং 7 মাস ধরে আটক রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর দীর্ঘদিন ধরেই মানবিক কারণে তাদের মুক্তির দাবি জানিয়েছিলেন। প্রেসিডেন্ট ওবামার বিশেষ দূত হিসেবে 8 নভেম্বর জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার উত্তর কোরিয়া সফর করেন। তারপরই তাদের মুক্তি দেওয়া হয় এবং তারা যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। তৃতীয় আটককৃত যুক্তরাষ্ট্রের নাগরিক জেমস ফাউলকে এর আগেই উত্তর কোরিয়া গত মাসেই মুক্তি দিয়েছে। এক সংবাদ অবহিতকরণে প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর কথায়, ছুটির এই মরশুমে পরিবার পরিজনদের কাছে আপনজনদের ফিরে আসার মুহূর্তের মতো খুশির আর কিছু হতে পারে না। এটা বাস্তবিকই একটা শুভ সংবাদ। তবে প্রেসিডেন্ট ওবামা জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়া বিষয়ে মূল উদ্বেগের প্রধান বিষয়গুলির সঙ্গে মিস্টার ক্ল্যাপারের ভ্রমণ জড়িত নয়, বিশেষত পরমাণু ক্ষমতা বৃদ্ধির মতো বিষয়। প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর কথায়, উত্তর কোরিয়ার বৃহত্তর মৌলিক বিবাদ নিষ্পত্তির জন্য আটককৃত নাগরিকদের মুক্তির মতো ক্ষুদ্র পদক্ষেপ নেয়ার বাইরেও অনেক কিছু করণীয় আছে। তিনি বলেন, উত্তর কোরিয়ার তরফে বৃহৎ উপলব্ধি থাকা প্রয়োজন যে চীন, রিপাবলিক অব কোরিয়া এবং জাপান সহ এই অঞ্চলের সব দেশের প্রথম নিরাপত্তা অগ্রাধিকারের বিষয় হচ্ছে পরমাণুমুক্ত কোরীয় উপদ্বীপ নিশ্চিতকরণ। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিশ্বের অন্যতম নিকৃষ্ট এবং অন্তহীন মানবাধিকারের বিষয়সহ অন্যান্য পরমাণু কর্মসূচি সম্বলিত উদ্বেগ নিয়ে চাপ সৃষ্টি অব্যাহত রাখবে। তিনি বলেন, 3 জন আমেরিকান নাগরিকদের মুক্তি এবং তাদের স্বদেশে আগমন ছাড়া বস্তুত কিছুই পরিবর্তন হয়নি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক, ফ্যানপেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন, জিজ্ঞাসা নিয়ে এখন আমাদের আজকের মিতালি। উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্নোত্তরের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে রেখা দাস। আপনি লিখেছেন, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, আপনি জানতে চেয়েছেন ভয়েস অফ আমেরিকা থেকে কটি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। ভয়েস অফ আমেরিকা থেকে 45টি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। অনুষ্ঠান প্রচার করা হয় বেতার, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন এবং সামাজিক প্রচার মাধ্যমে। বিশ্বব্যাপী ভয়েস অফ আমেরিকার শ্রোতা ও দর্শক সংখ্যা আনুমানিক হিসেব অনুযায়ী প্রতি সপ্তাহে 16,40,00,000। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন শাহেদ হোসেন। আপনি লিখেছেন চাপাই নবাবগঞ্জ থেকে। আপনি ওয়ার্ল্ড লিসনার্স ক্লাব থেকে লিখেছেন। আপনি জানিয়েছেন, আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং আপনার ক্লাবের সদস্যরা প্রতিদিন আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। আপনি আরও লিখেছেন, আপনার প্রিয় অনুষ্ঠান হচ্ছে হ্যালো ওয়াশিংটন। অনেক অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি ভালো লাগে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। আশা করছি এর পরের চিঠিতে আপনাদের ক্লাবের তৎপরতা সম্পর্কে জানাবেন। আর হ্যাঁ, হ্যালো ওয়াশিংটনে অবশ্যই প্রশ্ন করবেন। চিঠি লিখেছেন হাবিবা আক্তার। আপনি আপনার ঠিকানা দেননি। যাই হোক, আপনি জানিয়েছেন আপনার বিশেষভাবে ভালো লাগে ভারত ও বাংলাদেশের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট। অনেক ধন্যবাদ। এস এম শওকত ওসমান চিঠি লিখেছেন খুলনার সর্দারপাড়া থেকে। আপনি লিখেছেন আপনাকে একটা ক্যালেন্ডার পাঠানোর জন্য, পাঠিয়ে দিচ্ছি, আবার লিখবেন কেমন? যশোর থেকে চিঠি লিখেছেন হুমায়ুন রেজা, আপনিও একটি ক্যালেন্ডার চেয়েছেন, পাঠিয়ে দিচ্ছি। আপনি আরও লিখেছেন আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। ভালো কথা, আপনারা আমাদের অনুষ্ঠান কেমন লাগে জানাতে ভুলবেন না নিশ্চয়ই। আপনাদের মতামত আর সুপারিশ জানতে পারলে আমরা অত্যন্ত খুশি হই। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা হচ্ছে ভয়েস অফ আমেরিকা, বাংলা সার্ভিস, 330 ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউ, সাউথ ওয়েস্ট, ওয়াশিংটন DC 20237, USA। আর ইচ্ছে করলে আমাদের কাছে ইমেলেও চিঠি লিখতে পারেন। ইমেলের ঠিকানা bangla@voanews.com। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল দুবছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করতে যাচ্ছেন। কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ওবামা সংবাদ সম্মেলনে তার পদত্যাগের কথা ঘোষণা করলেন। ঘোষণায় তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মিস্টার হেগেলের অবদানের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, গত ছয় দশক ধরেই মিস্টার হেগেল দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় অবদান রেখেছেন। সোমবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয় তিনি চাপের মুখে পদত্যাগ করছেন। 2013 সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন। সরকারি ও বেসরকারি খাতে কাজ করার আগে তিনি সেনা সদস্য হিসেবে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছেন। 1996 সালে তিনি সেনেটর নির্বাচিত হন। ইরান এবং পশ্চিমা কূটনীতিকবৃন্দ বলছেন, ইরান এবং ছয় বিশ্বশক্তির মধ্যকার আলোচনার মেয়াদ জুলাইয়ের এক তারিখ পর্যন্ত প্রলম্বিত করা হবে। তারা ভিয়েনায় নিজেদের আরোপিত সময়সীমার শেষ দিনে একথা বলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সামগ্রিক চুক্তিতে পৌঁছানোর জন্য তাঁরা এক বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কূটনীতিকবৃন্দ বলেছেন, মার্চের এক তারিখের ভেতর তাঁরা চুক্তির একটি রূপরেখা তৈরির জন্য কাজ করবেন। সেখানে কোন ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনও সমাধানে পৌঁছতে হবে তা বলা থাকবে। চূড়ান্ত চুক্তি প্রণীত হবে তিন মাস পরে। আফগান কর্মকর্তারা বলছেন, দেশের পূর্বে একটি ভলিবল টুর্নামেন্টে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত 50 জন মারা গেছে। পাকটেকা প্রদেশের ইয়াহিয়া খেল জেলার ওই ম্যাচে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত ছিল। হামলায় অন্তত 80 জন আহত হয়েছে। দেশের রাজধানী কাবুলের কয়েকটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কোনো দল তাৎক্ষণিকভাবে ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। পাকিস্তান সীমান্তে অবস্থিত পাকটেকা প্রদেশ আফগানিস্তানের সবচেয়ে অস্থিতিশীল এলাকাগুলোর একটি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেখানে তালিবান তাদের লড়াই অব্যাহত রেখেছে। ওদিকে আফগানিস্তান সংসদের নিম্নকক্ষ রোববার যুক্তরাষ্ট্র এবং নেটোর চুক্তিকে অনুমোদন দিয়েছে। এই চুক্তির আওতায় স্থানীয় বাহিনীকে সহায়তা করার জন্য এবছরের পরও আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তানে রয়ে যাবে। রাশিয়ার অর্থমন্ত্রী বলছেন, পশ্চিমে নিষেধাজ্ঞা এবং জ্বালানি তেলের মূল্য হ্রাস পাওয়ার কারণে রাশিয়ার প্রতি বছর 10,000 কোটি ডলারেরও বেশি লোকসান হচ্ছে। মস্কোর একটি অর্থনীতি ফোরামে সোমবার অ্যান্টন সিলোয়ানভ বলেন, পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বছরে প্রায় 4,000 কোটি ডলারের লোকসান হতে পারে। ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। পূর্ব ইউক্রেনের বৈরিতায় কোনোরকম সংশ্লিষ্টতার কথা রাশিয়া অস্বীকার করে এসেছে। পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতি চুক্তি উপেক্ষা করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা প্রায়শই ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ওদিকে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে 30% এবং মিস্টার সিলিয়ানভ বলছেন, এজন্যই রাশিয়ার লোকসানের হার বার্ষিক 10,000 ডলারে গিয়ে ঠেকতে পারে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, ওয়াশিংটন।